الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العاملون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين
আজ আমি ফ্র্যাঙ্কফুর্টের মসজিদ নূর থেকে সর্বপ্রথম খুতবা দিচ্ছি। জার্মানিতে বসবাসকারী আপনারা জানেন যে এর কারণ কি। এর কারণ হল এবছর এই মসজিদ নির্মাণের 50 বছর পূর্ণ হয়েছে। 50 বছর বা অর্ধ শতাব্দী পূর্বে এই মসজিদ সেই সময় জামাতের প্রয়োজন এবং জামাতের সাধ্য মোতাবেক নির্মাণ করা হয়েছিল। যদিও আজ আহমদীদের সংখ্যা অনুসারে এই মসজিদে সংকুলান হয় না উত্তরাঞ্চলের আহমদীদের, তাই আজকে স্থানীয় আহমদী ছাড়া বাইরের স্বল্প কতক আহমদীকে আজকে এখানে জুমায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। জামাত আহমদিয়ার জার্মানিতে এটি দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ নির্মিত হয়েছিল হ্যামবুর্গে, যে মসজিদের 50 বছর পূর্ণ হয়েছে 2007। সেখানে কোনো অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করিনি, কিন্তু ফ্র্যাঙ্কফুর্টের এই মসজিদের 50 বছর পূর্তি উপলক্ষে জার্মান জামাত একটা ফাংশন করার ইচ্ছা পোষণ করত এবং তারা গুটিকতক সম্মানিত ব্যক্তিবর্গকে এই অনুষ্ঠানে ডেকেছেন। আর আমির সাহেব আমার সামনে ইচ্ছা ব্যক্ত আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমিও যেন এতে অংশগ্রহণ করি। তাই আমি 50 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের ব্যবস্থা করা আছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জুমা পড়ার আমি জুমা পড়াতে সম্মত হই। আমি এই কথা ভেবে সম্মত হয়েছি যে এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই সুযোগে অনুষ্ঠানে কিছু বলার আমি সুযোগ পাব। আর ইসলামী শিক্ষা সম্পর্কে তাদের কাছে পয়গাম পৌঁছাতে পারবো, যদিও তারা হয়তো পূর্বেও শুনেছে আর জানেও, অনেকেই আমাদের পরিচিত, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার নিজের মতো করে কিছু পয়গাম বা বাণী পৌঁছানোর সুযোগ পাব, এই জন্য আমি সম্মত হয়েছি। আমাদের মসজিদ আমরা মসজিদ নির্মাণ করি আর সারা পৃথিবীতে জামাত আহমদিয়ার অগণিত মসজিদ রয়েছে। অনেক মসজিদের নির্মাণের পর 50, 75 বা 100 বছরও পূর্ণ হয়েছে। 50 বা 100 বছর পূর্ণ হওয়ার সাথে মসজিদের গুরুত্বের কোনো সম্পর্ক নেই। মসজিদের গুরুত্ব এবং মসজিদের সৌন্দর্য মসজিদকে আবাদ করার উদ্দেশ্যে আগত লোকদের সাথে সম্পর্ক রাখে, যারা যাদের হৃদয়ে খোদাভীতি থাকে এবং খোদাভীতির সাথে তারা মসজিদে এসে 5 বেলা নামাজ পড়ে এবং মসজিদের সৌন্দর্য বর্ধন করে। মসজিদের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কোরআন এবং হাদিসে বিস্তারিত হাদিস থেকে বিস্তারিত আমরা জানতে পারি। আর এক আহমদের পরিচয় হল মসজিদের এই গুরুত্বকে বোঝা, অনুধাবন করা, যার কোলাতালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এ প্রেক্ষাপটে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব আজ। কিন্তু মসজিদের গুরুত্ব সম্পর্কে কিছু বলার পূর্বে এই মসজিদের প্রেক্ষাপটেও কয়েকটি কথা বলতে চাই। এই মসজিদের নাম আপনারা স্থানীয়রা জানেন, যে স্থানীয়রা জানেন এবং সারা পৃথিবীর আহমদিরাও হয়তো এখন অবগত হয়েছেন যে এর নাম হল মসজিদ নূর। দৈবক্রমে গত দুই খুতবা ধরে আমি নূর শব্দের বরাতে এই শব্দের বিভিন্ন অর্থ এবং আল্লাহর গুণবাচক নাম হিসেবে এর উপর আলোকপাত করেছি। সুতরাং আমাদের এই মসজিদ এবং আমাদের প্রতিটি মসজিদ এই নূরকে বা এই জ্যোতিকে হৃদয়ে ধারণ এবং পৃথিবীতে প্রসারের জন্য নির্মিত হয়, যা খোদাতালার নূর বা খোদার জ্যোতি। এটিকে এর নাম যাই রাখা হোক না কেন, মসজিদের নাম যাই রাখা হোক না কেন, কিন্তু মসজিদের উদ্দেশ্য হল সেই নূরের বিস্তার বা প্রসার। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের মাধ্যমে যে নূর বা আলো নাজেল করেছেন, আর এর প্রকৃত প্রতিফলন এ যুগে হযরত প্রতিফলন স্থল বানিয়েছেন আল্লাহ তাআলা হযরত মসীহ মউদকে, যেন এই নূর বা আলো যেন চতুর্দিকে বিস্তার লাভ করতে থাকে। এটি আমাদের মসজিদ নির্মাণের প্রধান উদ্দেশ্য, বরং এটিও দৈব ব্যাপার। বরং আমি বলব যে সুইজারল্যান্ড সরকারের দুর্ভাগ্য যে ইসলামের প্রতি শত্রু ভাবাপন্ন এক পার্টির প্ররোচনায় একটা রেফারেন্ডাম করে বা রেফারেন্ডামের ভিত্তিতে এই রেফারেন্ডামের এক হিসাব মোতাবেক যারা অংশ নিয়েছে তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই সিদ্ধান্ত করেছে যে সুইজারল্যান্ডে ভবিষ্যতে কোন মসজিদে আর মিনার নির্মাণ করা যাবে না। কিন্তু আরো একটি রিপোর্ট আছে যে এই রেফারেন্ডামে যারা অংশ নিয়েছে, মোট যারা অংশ নিয়েছে তাদের শতকরা 32 ভাগ মানুষ হাঁ বাচক ভোট দিয়েছে, অর্থাৎ মসজিদ নির্মাণের মিনার নির্মাণের বিপক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এর পক্ষে ভোট দেয়নি, মিনারের বিরুদ্ধে ভোট দেয়নি। এটিও আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের জামাতের কাজ, যেখানে সকল মুসলমান ফেরকা ছিল ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন, বরং কোন কোন দল স্মরণ করানো সত্ত্বেও আমাদেরকে এটি উত্তর দিয়েছে যে দরকার কি মিনার ইস্যুতে হইচই করার। এদের বিরোধিতাকে কেন আমরা আমন্ত্রণ জানাব? কিন্তু এমন অবস্থায় সেখানে জামাত শুধু জামাতে আহমদিয়া পাবলিক মিটিং করেছে, রাজনীতিবিদদের সাথে যোগাযোগ করে এই আহমকানা আইনের বিরুদ্ধে পূর্বেও আওয়াজ উত্তোলন করেছে আর এখনো উত্তোলন করছে, বরং অনেক রাজনৈতিক দল আমাদের কাছে সে ক্ষমা চেয়েছে যে এটি আমাদের কাজ নয়, এমন নির্বুদ্ধিতামূলক কাজের আমরা বিরোধী। সুইজারল্যান্ডে জুরিখে যেখানে আমাদের মসজিদ অবস্থিত সে অঞ্চলের মানুষ আমাদের পক্ষে মিনারের পক্ষে আওয়াজ উত্তোলন করেছেন, মিছিল বের করেছেন, রাস্তায় নেমেছেন এবং তারা বলেছেন যে এটি আহমকের কাজ, নির্বোধের কাজ, অন্য ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে খেলা। এক রাজনৈতিক দলের জাতীয় নেতা ভেবেছেন যে এই রেফারেন্ডামের মাধ্যমে দ্বিতীয় পার্টি কিছুটা গুরুত্ব লাভ করেছে, তিনিও এইটিকে সুযোগ হিসাবে নিচ্ছেন এবং তিনি আওয়াজ উত্তোলন করছেন যে এখন আইনগতভাবে পর্দার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা উচিত এবং বলেন যে আরো অনেক বিধিনিষেধ আরোপিত হতে পারে। কিন্তু একই পার্টির জিউরিখের যে প্রাদেশিক শাখা ছিল সেই শাখার প্রেসিডেন্ট এবং সেই পার্টির অন্যান্য নেতারা তাদের এই জাতীয় নেতার এই কথার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তাকে তারা এতটা হইচই করেছেন, চিঠি লিখেছেন যে সেই জাতীয় নেতাকে টেলিভিশনে এসে ক্ষমা চাইতে হয়েছে। এরপর এই পার্টির যে প্রাদেশিক নেতা তিনি আমাদের আমি সুইজারল্যান্ডের যে আমাদের আমির তাকে চিঠি লিখেছেন যে এই ব্যক্তি আমাদের নেতা, কিন্তু সে লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, এখন পুনরায় আমরা তাকে লাইনে ফিরিয়ে নিয়ে এসেছি। আর আমরাই মুসলমানদের অধিকার হেফাজত করব। তো ভদ্র মানুষ সব জায়গায় আছে যারা আওয়াজ উত্তোলন করে থাকেন সততার পক্ষে, ভদ্রতার পক্ষে। তো আমি যা বলছি তা হল এটি সেই কাজ যা জামাত আহমদিয়া ইসলামের প্রতিরক্ষা এবং হেফাজতের জন্য সর্বত্র করছে। আর জামাতের হইচই করার কারণে রাজনীতিবিদদের এদিকে মনোযোগ আকৃষ্ট হয়েছে এবং তারা এই আইনের বিরুদ্ধে কথা বলছেন। আর ইসলামের যে নামধারী ঠিকাদার সে যে যারা বসে আছে তাদের কাজ পরস্পরকে গালি দেয়া বা নিরীহ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। তা সত্ত্বেও এরা বলে যে মসীহ মওউদের আগমনের প্রয়োজন কি। এখন আমাদের কোন নেতা বা কোন আধ্যাত্মিক নেতৃত্বের আর প্রয়োজন নেই, পথ প্রদর্শকের আর প্রয়োজন নেই, কেননা আমাদের কাছে শেষ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন। আর প্রকাশ্য স্পষ্ট কিতাবের আদলে আমাদের কাছে নূর বা আলো বা জ্যোতি আছে। হুজুর বলছেন যে এটি সত্য কথা, আমরা এটি বলি বরং আমরা আরো দৃঢ় বেশি ইমান রাখি এ বিষয়ের উপর। কিন্তু এই নূর বা আলো থেকে অংশ লাভের জন্য আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে এই যুগে এমন এক ব্যক্তির প্রয়োজন ছিল যেই নূর বা আলোকে আকর্ষণ করে ধারণ করে সেই আলোর প্রসার করবেন। তো ইসলামের এই আলো বা জ্যোতি বিস্তারের কাজ এখন জামাতে আহমদিয়ারই অদৃষ্ট, এই জামাতের উপরে এই দায়িত্ব ন্যস্ত হয়েছে। শুধু সুইজারল্যান্ডেই নয়, স্পেনের অনেক বড় একটি স্যাটেলাইট চ্যানেলে সংবাদ প্রচার করেছে আর সেই সংবাদের সাথে পেড্রোবাদের মসজিদের ছবিও প্রচার করেছে, স্থানীয় লোকদের ইন্টারভিউ তাতে প্রচার করা হয়েছে। তারা সবাই এটি বলেছে যে এই ধরনের আইন ভ্রান্ত আইন, এবং তারা বলেছে যে আমাদের উত্তরাঞ্চলে মুসলমানদের এই মসজিদ রয়েছে, এই মসজিদ থেকে তো শান্তি এবং প্রেম প্রীতির বাণী প্রচারিত হচ্ছে। এবং এক ব্যক্তি এটিও বলেন যে তোমরা সন্ত্রাস বা ঘৃণার কথা বলছ। আমি বলবো যে প্রকৃত শান্তিপ্রিয় নাগরিক হল এরা, আমাদেরকেও এদের মতোই হওয়া উচিত। এটি একটি নীরব বিপ্লব যা পৃথিবীতে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জামাত তার পক্ষ থেকে সুশিক্ষা পেয়ে আনয়ন করছে। সেই দেশ যেখানে মাত্র কয়েক দশক পূর্বে মুসলমানকে সালাম করাও ভয়ের কারণ ছিল বা ভীতির কারণ ছিল, আজকে টেলিভিশনে প্রকাশ্যে এই ঘোষণা করা হচ্ছে সেখানে যে যদি স্প্যানিশ মানুষ শান্তি চায় আর নিরাপত্তা চায় তাহলে এই মুসলমানদের মত হওয়া হতে হবে তাদেরকে, যারা ইসলামের সুন্দর এবং অনুপম শিক্ষাকে আজকে পৃথিবীতে প্রচার করছে। আর এরাই শান্তি নিরাপত্তা এবং প্রেম প্রীতির প্রতীক, ভালোবাসার প্রতীক। তাই এটি আহমকানা একটি কাজ, নির্বোধের কাজ এমন একটি আইন পাশ করা বা মসজিদের মিনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। প্রশ্ন হল মিনার নির্মাণ যদি না করা হয় কি লাভ? সব মুসলমান যদি সন্ত্রাসী হয় মিনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে কি তার এই সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, এটি শিশু সুলভ একটি কথা। মিনার শব্দ উদ্ভূত হয়েছে নূর থেকে, বা মিনার নির্মাণের উদ্দেশ্য হল উঁচু স্থান থেকে আজান দেয়া, যেন তা একদার ইবাদতকারীদের নামাজের জন্য, ইবাদতের জন্য ডাকা যেতে পারে। অতীতে যখন বিদ্যুৎ এবং মাইকের ব্যবস্থা ছিল না, মিনারে দাঁড়িয়েই আজান দেয়া হতো। সুতরাং মিনার প্রতীক হিসাবে কাজ করে। অনেক জায়গায় এখন লাউড স্পিকারও লাগানো হয়, লাউড স্পিকার লাগানো মিনারে, যেখান থেকে আজানের আওয়াজ দূরান্তে পৌঁছে। এই মিনারের কিছু উদ্দেশ্য অন্তত পক্ষে আছে, কিন্তু যদি আপত্তি করতে হয় তাহলে চার্চে যে গম্বুজ আছে বা কোনা রয়েছে তা নিয়েও আপত্তি করা যায়, যদিও আপত্তি করা আমাদের উদ্দেশ্য নয়। মিনারের যে উদ্দেশ্য আমি বলেছি তা হল আজানের আওয়াজ পৌঁছানো। আজান কি? আজানের বাণীতে আল্লাহর মহিমা ঘোষিত হয়, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা হয়, তার একত্ববাদের গান গাওয়া হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালতের ঘোষণা করা হয়, ইবাদতের প্রতি আহ্বান করা হয়। কেননা এটি মানব সৃষ্টির উদ্দেশ্য, আর এতেই মানুষের সফলতা নিহিত। তাই আজানের বাণী হল সফলতার দিকে আসো, সেই সফলতা অর্জন করো যার ফলে তোমাদের ইহ পরকাল উভয়টি সুনিশ্চিত হবে। কত সুন্দর এবং আকর্ষণীয় বাণী এই মিনার থেকে প্রচারিত হয়, তা সত্ত্বেও। সুতরাং আমরা গির্জা সম্পর্কে আপত্তি করতে পারি, কিন্তু আমরা আপত্তি করিনি, কারণ কারো ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে খেলা, ছিনিমিনি খেলা, এটি আমাদের উদ্দেশ্য নয়। প্রত্যেক জাতির ইবাদত গৃহ, গির্জা বা মন্দির রয়েছে, আমরা তার সম্মান করি। কেননা কোরআন ইবাদত গাহের শুধু সম্মানেরই শিক্ষা দেয়নি, বরং এর হেফাজতের দায়িত্ব মুসলমানদের উপর ন্যস্ত করেছে, যেন পৃথিবীতে ভালোবাসার পরিবেশ গড়ে ওঠে। ফ্রাঙ্কফুর্টের এই মসজিদ নূরের উদ্বোধনের সময় আজ থেকে 50 বছর পূর্বে এই মসজিদের মিনার সম্পর্কে পত্রিকা যা লিখেছে, তা সেই সমস্ত সাংবাদিকদের ভদ্রতা এবং সাধুতার পরিচয় বহন করে। তখন জার্মানির 70-এর অধিক পত্রিকা এই মসজিদের সংবাদ ছেপেছে। একটি পত্রিকার নাম হল ফ্রাঙ্কফুর্টার ওয়েনশো, জানি না উচ্চারণ ঠিক হল কিনা, 14 সেপ্টেম্বর 1959 সংখ্যায় লিখেছে যে ফ্রাঙ্কফুর্টে একটি শুভ্র মসজিদ গগন চুম্বী এবং আকর্ষণীয় মিনার সহ নির্মিত হয়েছে। একইভাবে আবন পোস্ট লিখেছে যে ফ্রাঙ্কফুর্টে আল্লাহ তালার ঘর আছে। মানহাম অর্গান লিখেছে যে ইসলাম ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে, এই শিরোনামে নিচে বিস্তারিত লিখেছে, আর লিখেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ইতিপূর্বে তরবারি এবং বর্ষা নিয়ে দক্ষিণ ফ্রান্স পর্যন্ত এসেছে। আজকের যুগে এই কাজ আধ্যাত্মিক অস্ত্রের মাধ্যমে হচ্ছে। অনেক মুসলমান ইউরোপে আসে যারা একই সাথে ইসলাম প্রচারের চেষ্টা করে। একইভাবে বিভিন্ন তবলিগী ফেরকা, যেগুলোর একটি বিশেষ করে বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ করেছে, সেই ফিরকা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির, যিনি 1890 কাদিয়ানি প্রতিষ্ঠিত হয়েছে, সন ভুল লিখেছে, 1889 পরিবর্তে 90 লিখেছে, কিন্তু সংবাদ ছেপেছে বিস্তারিত। যখন জার্মানিতে গুটিকতক জার্মান ছিল, তখন এই মসজিদ এবং ইসলামের প্রকৃত বাণী প্রচারের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এবং হযরত মসীহ মওউদের নাম প্রচার মাধ্যম বা পত্র পত্রিকা সম্মানজনকভাবে প্রচার করেছে, চেপেছে। এটি তাদের সাধুতা ভদ্রতা ছিল, সততা ছিল, কিন্তু একই সাথে দেখুন আজকে সংখ্যা অনেক বেশি। পূর্বের তুলনায় জোরালোভাবে আপনাদের ইসলামের হেফাজত এবং ইসলামের বাণী পৌঁছানোর দায়িত্ব পালন করা উচিত। মসজিদের মিনার সে যুগে যেভাবে আকর্ষণীয় ছিল, আজও একইভাবে তা আকর্ষণীয়। কিন্তু আজ পাশ্চাত্যের কত মানুষ এবং রাজনীতিবিদদের ন্যায়নিষ্ঠতা লোপ পেয়েছে, গুটি কতক মানুষের অপরাধের জন্য পুরো উম্মতকে অপরাধী সাব্যস্ত করা হয়, ইসলামের নামকে দুর্নাম করার চেষ্টা করা হয়, কলঙ্কিত করার চেষ্টা করা হয়। কতক সাংবাদিক এবং প্রচার মাধ্যমও নেতিবাচক ভূমিকা পালন করে। দৃষ্টান্তস্বরূপ গতকাল টেলিভিশনে একটা খবর প্রচারিত হচ্ছিল, স্কাইতে মনে হয় এক ব্যক্তি লিখে প্রচার সংবাদ ছিল যে এক মুসলমান ছিল, মনে হয় ব্রিটিশ নাগরিক, আমি বিস্তারিত শুনিনি, ব্রিটিশ নাগরিক ছিল, সে তার 15 বছর বয়স্ক মেয়েকে খুন করেছে। সংবাদ এভাবে প্রচারিত হচ্ছিল, এক মুসলমান নিজ কন্যাকে হত্যা করেছে। অথচ দেখুন এ ধরনের অপরাধ পাশ্চাত্যে অহরহ হচ্ছে এবং প্রতিনিয়ত পত্রপত্রিকায় এমন খবর ছাপে, বরং আরো ভয়াবহ সংবাদ ছেপে থাকে, কিন্তু কোথায়ও এভাবে লেখা হয় না যে অমুক খ্রিস্টান বা অমুক ইহুদি হত্যা করেছে বা অমুক ধর্মের মান্যকারী বা অনুসারী এই হত্যা করেছে বা এই অপরাধ করেছে বা অমুক অমুক অপরাধ করেছে। কিন্তু যদি কোনো মুসলমান অপরাধ করে, ইসলামের মুসলমান হিসেবে তার পরিচিতি তুলে ধরা হয়, এসব কিছু থেকে স্পষ্ট হয় ইসলামের বিরুদ্ধে এক অভিযান কাজ করছে, অভিযান চলছে। তাই পাশ্চাত্যে বসবাসকারী মুসলমানদের দায়িত্ব হল নিজেদের অবস্থায় পরিবর্তন এনে এই অভিযানের বিরুদ্ধে দণ্ডায়মান হওয়া এবং ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরা। কিন্তু এমনটি সম্ভব নয়, কেননা এই কাজ আজ সবাই করতে পারবে না। আমি বলেছি যে এই কাজ শুধু জামাতে আহমদিয়ার জন্য নির্ধারিত, জামাতে আহমদের অদৃষ্ট, প্রত্যেক আহমদের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিকের হাতে যারা বয়াত করেছে তাদের কাজ, এখন এটি তাদের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং আহমদীদের নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, মসজিদ এবং মসজিদের মিনার থেকে ইসলাম এবং আল্লাহ তাআলার নূর বা জ্যোতিকে ইউরোপ এবং পাশ্চাত্যের প্রতিটি নাগরিক পর্যন্ত পৌঁছান এবং এর জন্য সোচ্চার হন। যথাসময়ে আমি এদিকে আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করেছি, আর এটি তখনই সম্ভব হবে যদি মসজিদের সাথে সংশ্লিষ্ট হয়ে খোদাভীতির সাথে তার কাছে সাহায্য চেয়ে এই কাজ করার চেষ্টা করেন। মসজিদের গুরুত্ব এবং মকামকে যদি সদা দৃষ্টিতে রাখেন তাহলে সম্ভব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতেও এদিকেই পথের দিশা রয়েছে বা দিক নির্দেশনা রয়েছে। প্রথম আয়াত হল সূরা আরাফের আয়াত, অনুবাদ হল তুমি বলো যে আমার প্রভু সুবিচারের নির্দেশ দিয়েছেন, আর এই নির্দেশ দিয়েছেন যে সকল মসজিদে মনোযোগ আল্লাহর প্রতি নিবদ্ধ রাখো, ধর্মকে সম্পূর্ণভাবে একনিষ্ঠ করে তাকে ডাকো, আর যেভাবে তিনি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা মৃত্যুর পর উত্থিত হবে, কত সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা। এরা আপত্তি করে যে মসজিদ সন্ত্রাসের কেন্দ্রস্থল। খোদা তাআলা এই আয়াতে প্রথম যে নির্দেশ দিয়েছেন তা হল সুবিচারের উপর প্রতিষ্ঠিত হও, সুবিচার কর। এরপর মসজিদের অধিকার প্রদানের ফলে খোদার প্রতি মনোযোগ আকৃষ্ট হবে, বা খোদার অধিকার, খোদার প্রাপ্য যদি দিতে হয় নিজেদের হৃদয়কে সকল অবিচার থেকে, না ইনসাফি থেকে মুক্ত করতে হবে। কোরআনে বেশ কয়েকটি জায়গায় এই বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে মীমাংসা করো, যখন শাসন কার্য পরিচালনা করো, ন্যায় নীতির ভিত্তিতে সেই দায়িত্ব পালন করবে, এটি হল সেই শিক্ষা। এই কথা বলা হয়নি যে যখন মুসলমানদের মাঝে মীমাংসা করবে, এসব বিচার করবে, তখন ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবে, এটি বলা হয়নি। বরং মানব দরদি রসুলের উপর যে শিক্ষা নাজেল হয়েছে তা সমগ্র মানবতার কল্যাণার্থে নাজেল হয়েছে। আর অন্যত্র আল্লাহ তাআলা সম্পর্কে বলেন যে কোন জাতির শত্রুতাও যেন তোমাকে ইনসাফ বা সুবিচার করা থেকে বিচ্যুত করতে না পারে। আর যে মসজিদ একসময় অশান্তি এবং ফেতনার জন্য নির্মিত হয়েছিল মদিনায়, সে মসজিদ ভেঙে ফেলার খোদা তাআলা কোরআন নির্দেশ দিয়েছেন। সুতরাং ইনসাফের দাবি সাপেক্ষে খোদার কৃপা আকর্ষণের জন্য যেখানে আসা হয় সেটিকেই মসজিদ বলা হয়। মসজিদ শব্দ উদ্ভূত সেজদা থেকে, এর অর্থ হল বিনয় এবং আনুগত্য এবং পরমেতাত। মসজিদ এই উন্নত চারিত্রিক গুণাবলী সৃষ্টির জায়গা। আর এই আয়াতে নির্দেশই দেওয়া হয়েছে যে যখন নামাজের সময় আসে মসজিদে একত্রিত হয়ে, সমবেত হয়ে খোদার সামনে ঝুঁকে নিজের সীমাবদ্ধতা তার সামনে তুলে ধরে তাকে ডাকো, তার কাছে দোয়া করো যে তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করতে পারো হে আল্লাহ, আমাদের মাঝে সেজদা করার প্রকৃত প্রেরণা তুমি সৃষ্টি করতে পারো, তুমি আমাদেরকে পুরুপ আনুগত্যের সাথে ধর্মীয় শিক্ষার উপর আমল করার তৌফিক দিতে পারো, তুমি ইনসাফের সকল দাবি পূরণের আমাদের সুযোগ এবং তৌফিক দিতে পারো হে আল্লাহ। আর হে আল্লাহ, তুমি তোমার অধিকার প্রদানের প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট করতে পারবে, মানুষের অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ তুমি করতে পারো, আমরা আজকে তোমার সামনে সেজদা বিনত, আমাদেরকে এই সমস্ত নেক কর্ম করার তুমি তৌফিক দাও, এক মোমেন যার পরকালে বিশ্বাস আছে, যে বিশ্বাস রাখে যে মৃত্যুর পর খোদার সামনে সে উপস্থাপিত হবে, এমন কোন কাজ সে করতেই পারে না যা তাকে পারলৌকিক নিয়ামত থেকে বঞ্চিত করবে। প্রতিটি নেকর্ম পদমর্যাদা উন্নতির উন্নীত হওয়ার কারণ হয়। আর উন্নতির যে ধারা সেভাবে অব্যাহত আছে যেভাবে জন্মের ধারা সূচিত হয়েছে। প্রত্যেক নেকির প্রতি যদি দৃষ্টি না থাকে তাহলে আধ্যাত্মিক উন্নতির যে পদমর্যাদা তাও লাভ করা সম্ভব নয়। তাই এটি হতেই পারে না যে এক মোমেন একদিকে খোদার সন্তুষ্টির সন্ধানে সম্পূর্ণভাবে খোদার হয়ে গিয়ে মসজিদের দিকে আসবে, অপরদিকে এমন মসজিদ থেকে ঘৃণার আওয়াজ উদ্ভূত হবে যা পৃথিবীতে অশান্তির কারণ হবে, এটি তো হতেই পারে না। তাই মসজিদ হল খোদা এবং বান্দার অধিকার প্রদানের একটা প্রতীক। আর মিনার এই উদ্দেশ্য লাভের একটি মাধ্যম, এই উদ্দেশ্য সিদ্ধের একটি মাধ্যম যে মিনারে দাঁড়িয়ে সেই নূর বা আলোর দিকে আহ্বান করা হয়, যা সৃষ্টির উদ্দেশ্যকে বোঝে, অনুধাবন করে ইহ এবং পরকালকে উজ্জ্বল এবং আলোকিত করার কারণ হয়, ইহ এবং পরকালের সাফল্যের কারণ হয়। তাই আজ আহমদীদের দায়িত্ব পৃথিবীকে এটি বলা যে ইসলামের গুরুত্ব কি এবং মসজিদের গুরুত্ব এবং তাৎপর্য কি। আমাদের বলতে হবে যে পৃথিবীর জীবনের নিশ্চয়তা এতেই নিহিত যে সে খোদাকে মেরে সেই নূরকে বা সেই জ্যোতিকে তালাশ করো, যা খোদা তালার জ্যোতি বা খোদার নূর। পৃথিবীতে যদি কোথায় তা পরিদৃষ্ট হওয়া সম্ভব হয়, তাহলে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যক্তিত্বে তা দেখা সম্ভব। আর যদি কোথায় সেই নূর পাওয়া যায়, তাহলে তার উপর তাহলে তা সেই শরিয়ত এবং সেই শরিয়তের গ্রন্থ কোরআনে পরিদৃষ্ট হতে পারে, যার আকর্ষণীয় শিক্ষা পৃথিবীর জীবনের একমাত্র নিশ্চয়তা, যেই গ্রন্থের শিক্ষা খোদার অধিকার প্রদানের পথ দেখায় এবং বান্দার অধিকার প্রদানের একমাত্র শিক্ষা দেয়, যার আকর্ষণীয় শিক্ষা পৃথিবীর নিরাপত্তার নিশ্চয়তা। এই শিক্ষার উপর যারা প্রতিষ্ঠিত হয় তাদের চিত্র কোরআনে এক জায়গায় এভাবে অঙ্কিত হয়েছে, যে দ্বিতীয় আয়াত আমি তেলাওয়াত করেছি, তার অনুবাদ হল তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, খোদার পথে সফরকারী, ভ্রমণকারী, রুকুকারী, সেজদাকারী, নেক কর্মের আদেশ এবং মন্দ কাজ থেকে যারা বিরত রাখে এবং খোদার অধিকারের হেফাজতকারী, সবাই সত্যিকার মোমেন, আর মোমেনদের তুমি সুসংবাদ দাও। এই হলো একজন মোমেনের বৈশিষ্ট্য বা পরিচিতি, যে খোদা ভীতির সাথে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। তার ভিতরে এই সমস্ত বৈশিষ্ট্য থাকা আবশ্যক। প্রথম কথা যা বলা হয়েছে যে সে তওবাকারী। তওবা কি? তওবার অর্থ হল পাপের সাথে সম্পর্ক ছিন্ন করা। এর এক জায়গায় হযরত মুসা আলাইহিসসালাম ব্যাখ্যা এইভাবে উপস্থাপন করেছেন যে মানুষের উচিত সে যদি তওবা করে তাহলে তার খাঁটি তওবা করা উচিত। তওবা প্রকৃতপক্ষে প্রত্যাবর্তনকে বলা হয়, ফিরে আসাকে বলা হয়। আল্লাহ তাআলা কথা বলেনি যে শুধু মৌখিকভাবে তওবা তওবা করতে থাকো, বরং খোদা বলেছেন যে তার দিকে ফিরে আসো বা প্রত্যাবর্তন করো, যেভাবে ফিরে আসার উচিত সেভাবে ফিরে আস। বিরোধী দুটো দিকের একটি পরিত্যাগ করে মানুষ যখন একটির দিকে অগ্রসর হয়, তখন প্রথম যে দিকটি আছে তার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়। মানুষ যখন উল্টো দিকে উল্টোমুখী দুটো রাস্তার একটি পরিত্যাগ করে যদি একদিকে অগ্রসর হতে থাকে, তাহলে প্রথম স্থানের সাথে তার একটা দূরত্ব সৃষ্টি হয়, যেদিকে সে আগায় সেই দিকটি তার নিকটতর হতে থাকে। এটি হলো তওবা। মানুষ খোদার দিকে যখন ফিরে আসে আর প্রতিদিন প্রতিনিয়ত তার দিকে অগ্রসর হতে থাকে, তখন এর অবশেষে যে ফলাফল দাঁড়ায় তা হল শয়তান থেকে দূরে গিয়ে সে খোদার নিকটতর হয়। এরপর আল্লাহ তাআলা একজন মোমেনের দ্বিতীয় যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তা হল ইবাদতকারী। এটি স্পষ্ট যে খোদার দিকে যদি পদচারণা হয় তাহলে বিশুদ্ধ চিত্তে মানুষ তার ইবাদত করবে, ইবাদতের প্রতি মনোযোগী হবে। আর এটি মানব সৃষ্টির উদ্দেশ্য হিসেবে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। এক মোমেন যে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে, সে এই কাজ করার প্রচেষ্টা করে, ইবাদতের দায়িত্ব পালনের যথাযথ দায়িত্ব পালনের প্রচেষ্টা করে এবং সেই কথা খুব ভালোভাবে বোঝে যে ইবাদত ছাড়া আমার জীবন অপরিপূর্ণ, অসম্পূর্ণ। আর ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইবাদত যথাযথভাবে করতে হবে, ইবাদতের হক আদায় করতে হবে, আর আদায় হবে ইবাদত প্রতিষ্ঠার মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর নামাজ কায়েম করার অর্থ হল মসজিদে গিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার, এটি নামাজের হক আদায়, এটি নামাজের অধিকার প্রদান। কথা প্রসঙ্গে আমি এখানে এটিও বলতে চাই, আমি যে শুনেছি যে এখানে নামাজের সময় নামাজের মসজিদ মানুষ মসজিদে আসে না। আমাকে কেউ লিখেছে, বরং স্থানীয় পত্রিকাও লিখেছে যে একসময় এখানে পাঁচ বেলা নামাজ হতো, এখন এই মসজিদ শুধু জুমার জন্য খোলা হয়। এই অঞ্চলের আহমদীদের দায়িত্ব এখানে এসে রীতিমতো পাঁচ বেলা নামাজ পড়া, এবং শুধু এশা বা মাগরিবের নামাজ বা কয়েক ব্যক্তি ফজরে আসলেই হবে না। এই অধিকার যদি প্রদান করেন তাহলে প্রকৃত মুমিন আপনারা আখ্যায়িত হতে পারেন। মসজিদের যখন ভিত্তি রাখা হয়, গায়ের আহমদেরও প্রশ্ন উঠায় যে মসজিদ কেন নির্মাণ করছেন, পশু এই শহরে যেখানে মসজিদের ভিত্তি রেখেছে, সেখানে এক সাংবাদিক এই প্রশ্নই করেছেন যে কেন মসজিদ নির্মাণ করছেন। এর সোজা এবং সরল উত্তর হল বাজামাত, নামাজ আদায়ের জন্য, যার ইসলামে অনেক গুরুত্ব রয়েছে। নামাজ কায়েম করার নির্দেশ রয়েছে, আর এর অর্থ হল নামাজ একতাবদ্ধ ভাবে বা জামাতবদ্ধ হয়ে পড়ে, এর জন্য আমরা মসজিদ নির্মাণ করি। কেননা প্রকৃত নামাজই খোদা এবং মানুষের অধিকার প্রদানের সচেতনতা সৃষ্টি করে। যারা এই চেতনা নিয়ে নামাজ পড়ে না, অর্থাৎ খোদা এবং বান্দার অধিকার প্রদানের প্রতি যদি মনোযোগ না হয়, এমন নামাজের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইলুল্লিল মুসাল্লিন, এমন নামাজীদের জন্য ধ্বংস অবধারিত যারা বাহ্যিক উঠা বসা স্বরূপ কেবল নামাজ পড়ে আর সেই উদ্দেশ্য ভুলে যায়, অর্থাৎ আল্লাহর নির্দেশের পুরো আনুগত্যকে তারা ভুলে যায়। তাই কোরআন প্রতিটি পদক্ষেপে মনোযোগ আকর্ষণ করছে, আর এক প্রকৃত মুসলমানকে এর উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার রীতি শেখাচ্ছে। এরপর এক প্রকৃত মুসলমান খোদার প্রশংসাকারীও, আর প্রকৃতপক্ষে খোদার প্রশংসা গান সেই গাইতে পারে যে খোদা তালাকে সমস্ত গুণাবলের আধার মনে করে, সেই সমস্ত শিক্ষার উপর নিজে প্রতিষ্ঠিত হয় যা আল্লাহ করার নির্দেশ দিয়েছেন। সে এমন কাজ করতেই পারে না যা তাকে খোদার বিরাগ ভাজন করবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার প্রশংসা সম্পর্কে বলেন যে প্রশংসা কি, তিনি বলছেন সকল প্রকারের যে হামদ বা প্রশংসা, বাহ্যিক প্রশংসা হোক বা অভ্যন্তরীণ, ব্যক্তিগত পরাকাষ্ঠার সাথে সম্পর্কযুক্ত হোক বা প্রাকৃতিক বিস্ময়কর বিষয়ের সাথে সম্পর্কযুক্ত প্রশংসা হোক, সবই খোদা তালারই প্রাপ্য, খোদারই বিশেষত্ব। খোদার পবিত্র সত্তা সম্পর্কে যে এই চেতনা ধারণা বিশ্বাস রাখে, সে যখন খোদার সামনে ঝুঁকে সেজদা বনত হয়, এমনকি তারা নিজেদের ঘর থেকেও তার সন্তুষ্টি অর্জনের জন্য যারা বের হয়, এমন মানুষ এই পণ্যের প্রসার করে, পণ্যের বিস্তার করে, পাপ থেকে বিরত রাখে, এবং খোদার যে সীমানা আছে বা সীমা আছে তার হেফাজত করে। আল্লাহর সীমানা কি বা সীমা কি, তাহলে সেই সমস্ত নির্দেশ যা আল্লাহ তাআলা কোরআনে মুমিনদেরকে দিয়েছেন। এক মুত্তাকির কাজ হল সেই সীমার বা চতুর্সীমার ভিতর থাকা। এমন মানুষকে খোদা তাআলা শুভ সংবাদ দেন। এই যে হইচই এই বিরোধিতা, এমন লোকদের কোনো ক্ষতি করতে পারে না। এখানে আমি এই দৃষ্টিকোণ থেকে আপনাদের একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলা বলেন যে খোদা তাআলার পথে যারা ভ্রমণ করে বা সফর করে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে এই আয়াতে। তো এই ভ্রমণকারী বা সফরকারী তারা যারা খোদার খাতিরে ঘর থেকে বের হন, তার সত্যের বাণী পৌঁছানোর কাজে রত, তাবলিগ একটি জেহাদ তারা সেই কাজ করছেন, সে কারণে এর জন্য আল্লাহ তাআলা নির্দেশও দিয়েছেন এবং তাদের তিনি তৌফিকও দিয়েছেন। দ্বিতীয়ত তারাও এতে অন্তর্ভুক্ত যাদের অবস্থা স্বদেশে এত শোচনীয় যে তারা হিজরত করতে দেশান্তরিত হতে বাধ্য হয়েছে, এটিও আল্লাহর নির্দেশ। তিনি বলেন যদি সাধ্য হয়, সাধ্য থাকে, যদি ধর্মীয় কঠোরতা তোমাদের ধর্মীয় কঠোরতার সম্মুখীন হও, পরিস্থিতি তোমাদের জন্য কঠোর হয়ে যায়, তাহলে তোমরা সেই দেশ থেকে হিজরত করো। আপনাদের অধিকাংশ এখানে এই কারণে এসেছেন। জার্মান সরকারের এটিও বদান্যতা বা মহানুভবতা যে তারা এই সত্যকে অনুধাবন করে করেছে যে আপনারা আপনাদের দেশে স্বাধীন নন, আপনাদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তারা আপনাদেরকে এখানে স্থান দিয়েছেন। তাই সবসময় স্মরণ রাখবেন যে যদি আপনারা খোদার সন্তুষ্টি অর্জন করতে হয়, প্রকৃত আহমদী যদি আখ্যায়িত হতে চান, যদি খোদার ইহলৌকিক এবং পারলৌকিক নিয়ামতকে নিজের জীবনে এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনে দেখতে চান, তাহলে সেই সকল মোমেনদের অন্তর্ভুক্ত হতে হবে যারা প্রকৃতপক্ষে ইবাদতকারী, যারা রুকু এবং সেজদার মাধ্যমে কামের আনুগত্যকারী হওয়ার পরিচয় দেবে, পুণ্যকে শিরোধার্যকারী এবং সমাজেও তারা সেই পুণ্যের বিস্তার করে থাকে, পাপ থেকে নিজেরাও বিরত থাকে এবং সমাজকেও পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করে, আর খোদার সমস্ত শিক্ষা আদেশ নিষেধকে নিজের সংসারে যথাসাধ্য চলার চেষ্টা করবে এবং নিজ আওলাদকেও ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে তাদেরকে অবহিত রাখতে হবে। যদি এমনটি না হয় তাহলে ইসলামের শত্রুর এই কথা বলা বৈধ হবে যে আমরা এটি জানি না যে তোমাদের শিক্ষা কি, আমরা তোমাদের কর্ম দেখে তোমাদেরকে এবং তোমাদের ধর্মকে আক্রমণের লক্ষ্যে পরিণত করছি। তাই আত্মাভিমানী আহমদী হিসেবে কখনো নিজের কোন কর্ম এবং কথার মাঝে আহমদীয়ত এবং প্রকৃত ইসলামকে দুর্নাম করবেন না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হৃদয়ের এই বেদনাকে সবসময় স্মরণ রাখবেন যে তিনি বলেছেন যে আমাদের সাথে সম্পর্কের দাবি করে আমাদেরকে দুর্নাম করো না। সব আহমদীকে সর্বদা স্মরণ রাখতে হবে যে এই দেশে আসার পর আমাকে আমার অবস্থাকে পূর্বের তুলনায় উন্নত করার এবং স্বাধীনভাবে জীবনযাপনের যে সুযোগ আছে সেটি খোদা তাআলা আহমদীদের কারণে আমাকে দিয়েছেন। তাই খোদার কৃতজ্ঞ বান্দা হিসেবে আমাকে নিজের জীবন সেভাবে যাপন করতে হবে যেভাবে যা আমাকে খোদার সন্তুষ্টি ভাজন করবে, একই সাথে ইসলামের শত্রুর মুখও এর মাধ্যমে বন্ধ হবে। নেক কর্মের আদেশ আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য হবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখা আমার হবে আমার পরিচয়। আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেক বড় এক মর্যাদা দিয়েছেন, আর যারা আহমদী মুসলমান তারা তো হযরত মসীহ মওউদের হাতে বায়াত করে এই অঙ্গীকার করেছে যে এই মর্যাদা বা এই মানে আমাদের অধিষ্ঠিত হতে হবে এবং এর হেফাজতের যথাসাধ্য চেষ্টা আমাদেরকে করতে হবে এবং আমরা করব। আল্লাহ তাআলা যে পদমর্যাদা আপনাদেরকে দান করেছেন সেই পদমর্যাদা হল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সেই জাতি যাদেরকে মানব কল্যাণে সৃষ্টি করা হয়েছে। শুধু নিজের কল্যাণ নয়, অন্যদের কল্যাণার্থে মঙ্গলার্থে সৃষ্টি করা হয়েছে। কে কোন ধর্মের অনুসারী এটি দেখার বিষয় নয়, বরং আজকে মানবতার কল্যাণ তোমাদের সাথে সম্পর্কযুক্ত, এটি এত বড় সম্মান, এটি এমনিতেই দেয়া হয়নি, বরং এর কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারণ হল তোমরা নেক কর্মের আদেশ দাও এবং মন্দ কর্ম থেকে মানুষকে বিরত রাখো। সুতরাং আপনাদের জীবনে যদি এই নেকি আপনাদের ভিতর যদি এই সদ্গুণ থাকে, আর আহমদী সমাজে পারস্পরিক আদান প্রদান লেনদেনে যদি এই সমস্ত নেকি এবং পূর্ণ পরিদৃষ্ট হয়, যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, তাহলেই অন্যদের হিত সাধন সম্ভব হবে এবং তাহলে এই সম্মান আমরা লাভ করব। নতুবা যেভাবে আমি বলেছি যে অন্যরা কি শিখবে আপনাদের কাছে, তাই সব সময় প্রত্যেক আহমদি এগুলো স্মরণ রাখতে হবে যে মুসলিম মদাহাতে বয়াতের পর অনেক বড় দায়িত্ব আহমদের উপর অর্পিত হয়েছে পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে ঘৃণার যে দেয়াল আজকে দাঁড় করানো হচ্ছে, সেইগুলো কে ভূপাতিত করা আজ আহমদীদের কাজ, এবং তা করতে হবে পুণ্যের প্রসারের মাধ্যমে, পাপ মিটানোর মাধ্যমে, ইবাদতের মানকে উন্নত করার মাধ্যমে, সেজদা মসজিদ আবাদ করার মাধ্যমে সেই দেয়ালকে ভূপাতিত করতে হবে। আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হিসেবে বান্দা হয়ে এগুলোকে ভূপাতিত করতে হবে। তিনি এই যুগে আপনাদেরকে যুগের ইমামকে চিনার এবং মানার সৌভাগ্য দিয়েছেন। আর যখন একটি দেশের বিশাল ভূমি আপনাদের জন্য সংকীর্ণ হয়ে যায়, তখন খোদা তাআলা আপনাদেরকে পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন, আর এই কারণে খোদার ইবাদতের প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ করুন। আপনাদের পৃথিবীতে বেরিয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া আপনাদের কোনো যোগ্যতার কারণে হয়নি, বরং খোদার কৃপা ছিল। আর এই জন্য ছিল যে কিছু মুসলমানের অপকর্মের কারণে ইসলামের বিরুদ্ধে যখন হীনা বিদ্বেষের দেয়াল নির্মিত হচ্ছিল কিছু মানুষের পক্ষ থেকে, তখন আহমদীরা যেন সেখানে থেকে নিজেদের আদর্শের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা যা হযরত মুসা আলাইহিস সালাম আমাদের সামনে তুলে ধরেছেন, সে শিক্ষার মাধ্যমে ইসলামের হেফাজত করবে, পৃথিবীকে দেখান যে দেখো মসজিদের গুরুত্ব কি, আসুন দেখুন আমরা আপনাদেরকে বলছি যে মিনারের প্রকৃত গুরুত্ব কি, আর অর্থ কি, আর তাৎপর্য কি, আসুন দেখুন যে আমরা আপনাদের বলবো যে উন্নত নৈতিক গুণাবলী কাকে বলে, আসুন আমরা আপনাদেরকে বলছি যে নেকি বা পুণ্যের কিভাবে বিস্তার হয় এবং পাপ কিভাবে দূরীভূত হয় আর পাপ কিভাবে মেটানো সম্ভব, আসুন আমরা আপনাদেরকে বলছি যে পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং এটি অনেক বড় একটি দায়িত্ব যা আজ আহমদীদের উপর ন্যস্ত, পৃথিবীকে জানাতে হবে, বলতে হবে যে এটি প্রকৃত ইসলাম যা জামাতে আহমদিয়া উপস্থাপন করে, আর ইসলামের প্রসার প্রচার এবং বিস্তারের জন্য আহমদি পুরুষ মহিলা নরনারী ছোট বড় সবাইকে প্রাণ সম্পদ এবং সময় সম্মান উৎসর্গ করার করতে হবে, এবং এই অঙ্গীকার প্রতি আহমদি করে থাকে এবং করে। যদি অন্য মুসলমান থেকে আমরা ভিন্ন না হই, তাহলে কোনোভাবে ইসলামের হেফাজত এবং প্রতিরক্ষার দায়িত্ব আমরা পালন করতে পারব না। হযরত মুসা আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে আমি বারবার বরং বেশ কয়েকবার বলেছি যে বাহ্যত আমাদের জামাত এবং অন্য মুসলমান সমান, তোমরাও মুসলমান আর তারাও মুসলমান আখ্যায়িত হয়, তোমরাও কালেমা পড়ো আর তারাও কালেমা পাঠ করে, তোমরাও কোরআন অনুসরণের দাবি করো, তারাও একই দাবি করে, এক কথায় দাবির ক্ষেত্রে তোমরা এবং তারা সমান। কিন্তু খোদা তালাকে শুধু দাবি করে সন্তুষ্ট করা যায় না যতক্ষণ বস্তুনিষ্ঠতা না থাকবে, যতক্ষণ দাবির পক্ষে ব্যবহারিক প্রমাণ এবং অবস্থা পরিবর্তনের কোন স্বাক্ষর না রাখবে। তাই সর্বশ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত হওয়ার জন্য, সর্বশ্রেষ্ঠ শিক্ষা তুলে ধরার জন্য ব্যবহারিক প্রমাণ পেশ করতে হবে, নিজেদের অবস্থা পরিবর্তন করতে হবে, ইবাদতের মান উন্নত করতে হবে, নিজেদের চারিত্রিক মান উন্নত করতে হবে, প্রেম প্রীতি ভালোবাসার পরিবেশ গড়ে তুলতে হবে পরস্পরের মাঝে, তাহলে আল্লাহ তৌফিক দেবেন। দ্বিতীয় কথা যা আমি বলতে চাই, মসজিদের উদ্বোধন উপলক্ষে বা এই 50 বছর পূর্তি উপলক্ষে বলতে চাই যে অনেক মসজিদ যেহেতু ছোট আমাদের, সচরাচর আজকাল মসজিদের রিসেপশন হয়, অভ্যর্থনা দেয়া হয়, সেখানে মাদুর বিছিয়ে আমন্ত্রণ বা খাবারের ব্যবস্থা করা হয়, ভবিষ্যতে এমন কাজের আর অনুমতি নেই। কোথায় যদি অভ্যর্থনা দিতে হয় আপনারা উঠানে ব্যবস্থা নেন, মসজিদের যে নামাজ ঘর আছে তাতে ভবিষ্যতে আর কোন দাওয়াত বা নিমন্ত্রণ আর চলবে না। আপনারাও নোট করুন, পৃথিবীর অন্যান্য জামাতও এই কথা, আপনারা এবং পৃথিবীর অপরাপর জামাতও এই কথা নোট করে নিন।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ